রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছে রহমত পূর্ণ প্রভাত অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর 80 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ও তাআলা ওই ব্যক্তির 80 বছরের গুনাহকে ক্ষমা করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে দর্শক, কোরআনে পাকের তেলাওয়াত শুনব হামদে বারী তাআলা, নাতে রাসূলে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য, কোরআন ও হাদিসের কিছু মূল্যবান কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য আল্লাহ ইনশাআল্লাহ তাআলা চমৎকার বিষয় নিয়েছে আলোচনা করার জন্য। সাথেই থাকুন, একটু পরে আপনাদেরকে জানাবো কোন বিষয় নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করছি। আর এর পূর্বে চাচ্ছিলাম কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য, এবং স্ক্রিনে এই তেলাওয়াতের তর্জমাও আমরা দেখি, কাঞ্জুল ইমানে তর্জমা কি এসেছে, আল্লাহ তাবারক ও তাআলা এ সকল আয়াতসমূহে আমাদেরকে কি ইরশাদ করেছেন। জি, আমাদেরকে কোরআনে পাকের তেলাওয়াত শুনিয়ে দিন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, وللآخرة خير لك من الأولى، ولسوف يعطيك ربك فترضى، ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما بنعمة ربك فحدث، صدق الله العظيم।
চমৎকার কিছু আয়াতে কারিমা এবং 30 পারা থেকে এই সূরার তেলাওয়াত আমরা শুনলাম। এই সূরার শেষের দিকে আল্লাহ তাবারক ও তাআলা ইয়তিম এবং ভিক্ষুকের ব্যাপারে চমৎকার ইরশাদ করেছেন। আমরা যদি শানে নুজুল দেখি, তো ইয়তিম এবং ভিক্ষুকের ব্যাপারে অনেক কিছু আমাদের জানা হবে, জানতে পারবো। আল্লাহ তাবারক ও তাআলা ইয়তিমের হকের ব্যাপারে, ইয়তিমকে ঠকানোর ব্যাপারে, ইয়তিমকে ভালোবাসার ব্যাপারে কী কী ইরশাদ করেছেন, আর ভিক্ষুকের অভিশাপ নেওয়া থেকে বাঁচার জন্য বলা হয়েছে। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন পড়া এবং কোরআনের সঠিক তর্জমা জানার আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। চমৎকার এক বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ও তাআলা। আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যদি গণনা শুরু করে দেন তবে হয়তো শেষ করা সম্ভব হবে না। আল্লাহ তাবারক ও তাআলা কত শত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এবং এত নিয়ামত আমাদের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন, আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন, ভাবতেও পারবেন না আপনি। আচ্ছা, আপনার চিন্তাতেও নাই যে এটাও আল্লাহ তাআলার নিয়ামত। কথা বলতে পারছি, এটা আল্লাহ তাআলা অনেক বড় এক নিয়ামত। যারা কথা বলতে পারে না, হয়তো তারা আপনাকে ইশারায় বোঝানোর চেষ্টা করবে যে কথা বলতে পারাটা কত বড় এক নিয়ামত। এই অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ তাবারক ও তাআলার যে আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে একটি নিয়ামত হলো সুস্বাস্থ্য। এই সুস্বাস্থ্য আল্লাহ তাবারক ও তাআলার অনেক বড় এক নিয়ামত। আল্লাহ তাআলা যখন এই সুস্বাস্থ্য আমাদেরকে দিয়েছে, এর কদর করা উচিত, এই সুস্বাস্থ্যের শুকরিয়া আদায় করা উচিত। অসংখ্য মানুষকে এমন দেখবেন আপনি, এক হাত নেই বা এক পা নেই বা এক চোখ নেই বা কানে শুনে না বা বিভিন্নভাবে লোক পাবেন, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আপনাকে আমাকে যে সুস্বাস্থ্যের অধিকারী বানিয়েছেন বা আমি আপনি সুস্বাস্থ্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, এই নিয়ামত যে পেয়েছি, এই নিয়ামত পাওয়ার পরে অনেকের মধ্যে আবার অহংকার চলে আসে। আবার অনেকেই সুস্বাস্থ্য পাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করতে পারে, কিন্তু শুকরিয়া আদায় করতে পারে এই মানুষের সংখ্যা খুবই কম পাবেন। যখন আল্লাহ তাআলা এই নিয়ামত কাউকে দিয়ে দেয় তখন ওই ব্যক্তির মধ্যে অহংকার চলে আসে। শুধু এটার ব্যাপারে না, অহংকার মানুষের মধ্যে অনেক নিয়ামত নিয়েই আসে কিন্তু সে জানে না যে এই নিয়ামতটা আমার অর্জিত না, আল্লাহ তাবারক তালার দেওয়া। যদি কারো কাছে ইলেম চলে আসে সে ইলেমের অহংকার দেখায়, যদি কারো কাছে সৌন্দর্য আল্লাহ তাআলার নিয়ামত সৌন্দর্য সে পেয়ে যায় তো সে সৌন্দর্যের অহংকার দেখায়। আচ্ছা, যদি কেউ বংশমর্যাদার অধিকারী হয় বা বংশমর্যাদা পেয়ে যায়, আল্লাহ তাআলা সুনাম ধন্য এক বংশের মাধ্যমে তাকে দুনিয়াতে পাঠিয়েছে, তো সে অহংকার শুরু করে দেয়। এভাবে করে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে বান্দা অহংকার করে, কিন্তু বলা হয়েছে অহংকার আল্লাহ তাআলার চাদর। এটা বান্দার কোনো কামালিয়াত না কি আমি অর্জন করেছি, না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে যেই সমাজে আমরা বসবাস করছি এই সমাজেই অসংখ্য মানুষ আছে যারা জীবিত আছে কিন্তু স্বাস্থ্য নিয়ে অনেক টেনশনে আছে, অনেক প্রকারের রোগে আক্রান্ত আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সুস্থ রেখেছেন এটার জন্য আল্লাহ তাআলার দরবার শুকরিয়া আদায় করা উচিত। এবং কিভাবে শুকরিয়া আদায় করব, কোন কোন পন্থায় শুকরিয়া আদায় করব, আর সুস্বাস্থ্যের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কি ইরশাদে কারিমা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে মোবারাকার মধ্যে সুস্বাস্থ্য এ ব্যাপার নিয়ে কি আলোচনা করেছেন, তাও আমরা শুনবো জানবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। মোবাল্লিগে দাওয়াত ইসলামী সাইফুল আত্তারি ভাই আমাদের সাথে আছেন, তার থেকে আজকের যে বিষয় নিয়েছি সুস্বাস্থ্য আল্লাহ তাআলার নিয়ামত, এ নিয়ে আল্লাহ চাই অনেকগুলো কথা জানার চেষ্টা করবো কোরআন ও হাদিস থেকে। আলোচনায় যাওয়ার পূর্বে চলুন জুনায়দ ভাই থেকে আমরা একটি হামদে বাড়ি তালা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন। হাম বি মদিনে জায়েঙ্গে, আজ নহীঁ তো কল সহি, হম বি মদিনে জায়েঙ্গে, আজ নহীঁ তো কল সহি, আকা হামেঁ বুলায়েঙ্গে প্যারে, আকা হামেঁ বুলায়েঙ্গে, আজ নহীঁ তো কল সহি, সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমার প্রেমে রাখো করে ইয়া ইলাহি, না পাই যেন খোঁজে নিজেকে ইলাহি, তোমার প্রেমে রাখো বিভোর ইয়া ইলাহি, না পাই যেন খোঁজে নিজে
নিজেকে ইলাহি, আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানে আল্লাহ তাআলার দয়া আলহামদুলিল্লাহ কোরআনে পাকের তেলাওয়াত আল্লাহ তাবারক ও তাআলার প্রশংসা হামদে বাড়ি তালা শুনলাম আমরা। এভাবেই যেন আমাদের প্রতিটা দিন প্রতিটা সকাল অতিবাহিত হয় আল্লাহ তাবারক ও তাআলার জিকিরে, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক, সুস্বাস্থ্য আল্লাহ তাআলার এক বড় নিয়ামত। যে কথাগুলো আমরা হামদে বাড়ি তালা শ্রবণ করার পূর্বে শুনেছিলাম যে কেউ অসুস্থ জন্মগতভাবে, কেউ অসুস্থ হয় বৃদ্ধ বয়সে গিয়ে, আবার কেউ অসুস্থ হয় যুবক বয়স থেকে, আবার আল্লাহ তাবারক তাআলা এমন মানুষকেও আপনারা আমরা দেখি সমাজে বৃদ্ধ বয়স পর্যন্ত সুস্থ থাকে, ইন্তেকালের একদিন আগ মুহূর্তে যে কোনো একটা অসুস্থতার কারণে দুনিয়া থেকে চলে যায়। আপনার আমার পরিচিত এমন অনেক মানুষ আছে একদম সুস্থ ছিল, 70 বছর 80 বছর বয়সে গিয়েও একদম সুস্থ, অজু করার জন্য ফজরে পুকুরে গিয়েছে, তো যাওয়ার কারণে সেখানে পা পিছলে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, পায়ে ব্যথা পেয়ে এটাই তার কারণ ছিল, 2-4 দিন অসুস্থ থাকার পরে সে মারা গিয়েছে। ওই লোকটা তো পুরোই সুস্থ ছিল, আবার জন্ম থেকেই কোনো ব্যক্তিকে আমরা দেখছি যে সে অসুস্থ। কিছুদিন পূর্বে একটা কল এসেছিল, বললেন আমার বাচ্চার বয়স মাত্র 2.5 বছর কিন্তু সে ক্যান্সারের রোগী, তার মানে জন্ম থেকেই সে অসুস্থ। আবার কোনো ব্যক্তি বৃদ্ধ পর্যন্তই সুস্থ থাকে, আবার কোনো ব্যক্তি যুবক বয়সেই অসুস্থতায় ধরে যায়, অসুস্থ হয়ে যায়, ধীরে 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 যতদিন বেঁচে থাকে এই অসুস্থতা নিয়েই তাকে বাঁচতে হয়। বোঝা গেল যে সুস্থতা আল্লাহ তাবারক ও তাআলার কত বড় নিয়ামত। যদি কখনো হাতের কোনো একটা আঙ্গুল ভেঙে যায় বা মুচকে যায় বা ব্যথা পাই বা ফুলে যায়, আমার কাছে মনে হয় এই আঙ্গুলটা মনে হয় কোনো দিন সুস্থ ছিলই না, মানে সুস্থ যে কেমন ছিল ওইটা আসেই না মাথার মধ্যে, এখন অসুস্থ, এই আঙ্গুলটায় ব্যথা, এটা মস্কে গেছে, মনে হয় এটা এমনই ছিল, মানে একটা সময় যেটা সুস্থ ছিল বান্দা সেটা ভুলে যায়। এই সুস্থতা অনেক বড় এক নিয়ামত। অসুস্থতা আসার পূর্বে সুস্থতা তাকে কাজে লাগাতে হবে। আর এটা চমৎকার এক বাণী, আহমদ হোসেন ভাই আমাদের সাথে আছেন, সাইফুল ভাই আছেন, সাইফুল ভাই থেকে আগে কিছু আলোচনা শুনি, এবার আহমদ হোসেন ভাইয়ের কাছে আসবো সুস্থতা আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে। জি সাইফুল ভাই, কি বলবেন আজকের এই বিষয় নিয়ে?
সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত।
জি,
কিতাবের মধ্যে এটাও আসছে
অসুস্থতাও
এটা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত।
হুম,
তো অনেক সময় আমরা এটা ভাবি আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমি তো সুস্থ ছিলাম, তো সুস্থ থাকা অবস্থায় আল্লাহ পাকের ইবাদত বেশি বেশি করা চাই, কেননা সুস্থ থাকা অবস্থায় মানুষ আল্লাহ পাকের যে সমস্ত ইবাদতগুলো করতে পারে, অসুস্থ অবস্থায় মানুষ সেগুলো পারে না। সুস্থ অবস্থায় মন চাইলে তাহাজ্জুদ নামাজ পড়তে পারে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে এসে আদায় করতে পারে, আল্লাহর রাস্তার মধ্যে সফর করতে পারে। তো অনেক সময় অসুস্থ হয়ে গেলে এই সমস্ত ভালো ভালো কাজগুলো থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে অনেকগুলো নিয়ামত দুনিয়ার মধ্যে দিয়েছে, আমরা যদি আমাদের শরীরের দিকে তাকাই তাও আমরা অনেকগুলো নিয়ামত দেখতে পাবো, হাত পা চোখ কান সুস্বাস্থ্য সুন্দর চেহারা যা কিছু আছে এগুলো সবগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। এর মধ্যে অনেক বড় একটা নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য। তো আমরা আল্লাহ পাকের নিয়ামত এটা গুনে শেষ করতে পারবো না, এতগুলো নিয়ামত আল্লাহ পাক দিয়েছে কোরআনে পাকের মধ্যেও আল্লাহ পাক তার নিয়ামত যে আমরা গুনে শেষ করতে পারবো না। এক জীবন কেন বলা হচ্ছে, যদি হাজারো জীবন নিয়ে আমরা গণনা শুরু করে দিই এরপরও আমরা আল্লাহ পাকের নিয়ামত যেগুলো দান করেছে সেগুলো গুনে শেষ করতে পারবো
না,
এতগুলো নিয়ামত দিয়েছে। দেখেন জাকির ভাই, যেটা আমাদের নজরের মধ্যে দেখতে অনেক সময় খারাপ মনে হয়, যেমন থুতু, এটা মনে হয় একটা কি জিনিস, অথচ থুতুটাও আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। আব্দুল হাবিব ভাই একটা বয়ান করছিল এভাবে, এক ব্যক্তি মানে বলতেছে এসে যে হুজুর আমার জন্য দোয়া করেন, যেন আমি সুস্থ হয়ে যাই। বলে কি হয়েছে আপনার? বলে আমার মুখের থেকে থুতু শুকিয়ে গিয়েছে।
আচ্ছা,
আমার রাত্রে ঘুম হয় না। আমি যখন রাত্রে ঘুমাতে বসি, ঘুমানোর জন্য যাই, আমার কাছে পানির বোতল রাখতে হয়, এজন্য যে কিছুক্ষণ পরপর আমার গলা শুকিয়ে যায়। তো দেখেন, বলতেছে যে আমরা যেটাকে দেখতে নগণ্য মনে হচ্ছে, অথচ এটাও এত বড় নিয়ামত যে ঘুমের সময় সে একটু পরপর ঘুম ভেঙে যাচ্ছে, কেন তার কণ্ঠ শুকিয়ে যাচ্ছে। এরপরও যে আমাদের, আমরা যেটাকে ভাবি যে শরীরের ঘাম, এটা আমরা মনে করি দুর্গন্ধ বের হয় অনেকের থেকে, গাম যেহেতু দুর্গন্ধ আসে,
হ্যাঁ,
বিরক্ত বোধ করে। অথচ এটা যে আল্লাহ পাকের এত বড় নিয়ামত, যেটা আব্দুল হাবিব ভাই বলছে, এরকম এক ব্যক্তি এসে বলতো, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, মানে আমি এমন রোগে আক্রান্ত হয়ে গেছি যে আমি যদি বাহিরের মধ্যে যাই, এক ঘন্টা বাহিরে থাকি, আমাকে 10 ঘন্টা ঘরে থাকতে হয়। বলে কারণ কি? বলতেছে আমার শরীর থেকে ঘাম আসে না, তো আমি যখন বাহিরে যাই, ঘরে যখন আসি না, আমার শরীর অনেক জ্বালা পোড়া করে। তো বলা হচ্ছে যার শরীর থেকে ঘাম বের হবে না, তো তার শরীর জ্বালা পোড়া করবে। আর যখন ঘাম বের হয়ে যায়, ঘামের সাথে ওই গরমের তাপ যেটা আছে, এটা কি হয়ে যায়, বের হয়ে যায়। নাকের ভিতরের যে পশমগুলো আছে না, এগুলোকে নিয়ামত বলা হয়েছে। অনেকগুলো ধুলাবালি এগুলাকে কি করা হয়েছে, রক্ষা করে। কানের ভিতরে যে ময়লা, যেগুলো আমরা মানে কখনো খেয়ালই করি নাই, কানের ভিতরে যে ময়লাগুলো আছে, এগুলো এত বড় নিয়ামত কিতাবের মধ্যে আসছে। আমরা যখন ঘুমাই, তো কানের ভিতরে যদি কখনো কোনো পোকা ঢুকে যায়, ওই এই জিনিসগুলো, তিক্ত জিনিসগুলো যখন তারা চেটে নেয়, আবার বের হয়ে যায়। তো দেখেন, এটাও অনেক বড় নিয়ামত। তো এভাবে আল্লাহ পাক এতগুলা বান্দাকে নিয়ামত দিয়েছে, যেগুলোর গণনা আমরা কখনো শেষ করতে পারবো না, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। অথচ বান্দারা অনেক বড় অকৃতজ্ঞ, এটা আল্লাহই বলেছে, বান্দা অনেক বড় অকৃতজ্ঞ,
কিছু দেওয়ার পর
যে আমি তাকে এতগুলা নিয়ামত দেওয়ার পরেও খুব কম লোক আছে যারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করে,
শুকরিয়া আদায় করে।
হ্যাঁ, কুরআনে পাকের সূরা মুলুকের আয়াত 23 মধ্যে আল্লাহ পাক ফরমাচ্ছে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। যার অনুবাদ কাঞ্জুল ইমানের এভাবে আসছে, আপনি বলুন তিনি হন যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য কান, চোখ ও অন্তর সৃষ্টি করেছেন, কত কম লোকেই কৃতজ্ঞতা প্রকাশ করে। আসলে জাকির ভাই, আমরা যদি দেখি না, এই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্বাস্থ্য দিয়েছে, কতবার আমরা আলহামদুলিল্লাহ বলছি, আমার হাত ভালো আছে, ধরতে পারতেছি, আমার চোখ আছে, দেখতে পাচ্ছি, আমার কান আছে, শুনতে পাচ্ছি, জবান আছে,
বলতে
পারতেছি, পা আছে, চলতে পারতেছি, এই নিয়ামতগুলার শুকরিয়া আমরা, এটার মূল্য কত জিনিস তখন বুঝতে পারবো যার কাছে এগুলো নাই, যে এগুলো হারাই ফেলছে। আপনি দেখেন জাকির ভাই, আমরা যে চোখ আছে, এই চোখের কদর, মূল্য এটা কেমন? যার চোখ নাই, তাকে যখন জিজ্ঞেস করা হবে ভাই চোখ কত বড় নিয়ামত, তখন আমার আপনার বুঝে আসবে যে চোখ কত বড় নিয়ামত।
আচ্ছা, কিনতে যান,
আপনি দেখেন না,
কিনতে যান না, দেখবেন
হ্যাঁ
কত মূল্য দিয়ে কিনতে হবে,
জি
তাই না?
তো আপনি দেখেন জাকির ভাই, যার চোখ নেই না, তার সে অসুস্থ, চোখ নেই মানে অসুস্থ
একদিক থেকে সে,
হ্যাঁ এটা তো ফজিলত, তো অন্যদিকে আছে, ধৈর্যশীল হলে অবশ্যই, কিতাবের মধ্যে আসছে চোখের বিনিময়ে জান্নাত,
জান্নাত
এখানে আর অন্য কিছু নাই, যার চোখ হারাই ফেলছে সে ধৈর্য ধরছে, এর বিনিময়ে শুধু মানে বেহিসাব জান্নাত, হিসাব নেওয়া হবে না, এত ফজিলত। তো কৃতজ্ঞতা মানুষ তো কমেই আছে। তো আপনি দেখেন জাকির ভাই, যার চোখ নাই সে অসুস্থ, এটা কত বড় নিয়ামত, আমরা চোখওয়ালারা বুঝতেছি না। আপনি দেখেন, যার চোখ নাই, যখন ঈদের দিন আসে, যদি এর বাচ্চা থাকে, বাচ্চা যখন নতুন পোশাক পরে বাবার আঙ্গুলের মধ্যে দৌড়ে, যখন বলে বাবা দেখো তো আমাকে কেমন লাগতেছে, আপনি বলেন তো, তখন তার অন্তরটা কেমন, মানে কেমন ফিল হয় তার কাছে, যে আমাকে আমার বাচ্চা বলতেছে দেখার জন্য, অথচ আমি দেখতে পারতেছি না, তার দিলের অবস্থা কেমন হয়। আপনি দেখেন চোখ এত বড় নিয়ামত, আমরা যদি এখন 3 সেকেন্ডের জন্য চোখকে বন্ধ করি, কী নজরে আসে, সব অন্ধকার নজরে আসে। অথচ যার চোখ নাই, সে না জানি কতটা বছর এভাবে অন্ধকার দেখতেছে, আল্লাহ পাকের এত সৃষ্টি এটা দেখতে পাচ্ছে না। তো এভাবে চোখ বলেন, সব কিছু এত বড় নিয়ামত, যেটার গণনা করে শেষ করা যাবে না। কুরআনে পাকের সূরা আন-নাহল আয়াত 18 মধ্যে আল্লাহ পাক ফরমাচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তুআদ্দু নিমাতাল্লাহি লা তুহসুহা। যার অনুবাদ কাঞ্জুলি মানে এভাবে আসছে, আর যদি আল্লাহর অনুগ্রহ সমূহ গণনা করো, তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না। তফসিরে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতের কিছু তফসির এভাবে আসছে যে চোখ কান নাক হাত পা যা কিছু আছে এগুলো এত এত বড় নিয়ামত, এগুলোর জন্য যদি মানুষ তার
যেগুলো দেখা যায় মনে করি আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আমাকে দিয়েছেন যা আপনার আমার কল্পনাতে নাই, এমন এমন নিয়ামত আছে যা আপনার আমার কল্পনাতেও নাই, আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, তাই না? তো এই আমরা এক তো অজ্ঞ জানি না, দ্বিতীয়ত মানে শুকরিয়া আদায় করি না, একদিক থেকে জানি না কত কত নিয়ামত আল্লাহ দিয়ে রেখেছেন, দ্বিতীয়ত শুকরিয়াও আদায় করতে জানি না। আল্লাহ তাবারক ও তাআলার পক্ষ থেকে যে নিয়ামতগুলো দেওয়া হয়েছে, বলা হয় যদি কাল কিয়ামতের ময়দানে একটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা হিসাব নেয়, বান্দা জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে
যায়।
একটা বিষয়ে যদি আল্লাহ হিসাব নেয় যে আমি তোমাকে আকল দিয়েছিলাম,
হ্যাঁ,
এটার ব্যাপারে তুমি হিসাব দাও, তুমি কোন দিকে এটা ব্যবহার করেছো, তোমার আকলটা তুমি কোনভাবে খরচ করেছো, যদি এটার হিসাব নেয় তো বান্দা জান্নাতে যাওয়ার পথ বন্ধ হয়ে যায় বান্দার জন্য। তো এই অসংখ্য নিয়ামত রাজি আল্লাহ তাআলা দিয়েছেন, যে চোখ যে আছে এটা সুস্থতার একটা পার্ট, হাত যে আছে এটাও সুস্থতার একটা পার্ট, হাত না থাকলে মানুষ হয়তো আপনাকে আমাকে কি বলে, প্রতিবন্ধী বলে, আর প্রতিবন্ধী কখন বলে, অসুস্থ তাই আমি, একটা দিক থেকে আমি অসুস্থ। আচ্ছা পা না থাকলে মানে এটা এই পাটাও সুস্থতার একটা পার্ট, পা না থাকলেই মানুষ আপনাকে অসুস্থ বলবে, প্রতিবন্ধী বলবে, যাই হোক না কেন। তো এই যে সুস্থতা যা কিছু আছে একটা বডির মধ্যে পুরাটাই সুস্থতার মধ্যে আপনাকে গণনা করতে হবে। আমাদের সাথে আরও এক মোবাল্লিক আছে, চুপচাপ শুনতেই আছেন আমাদের আলোচনা, আহমদ হোসেন ভাই, কিছু কথা তার থেকেও শুনি সুস্বাস্থ্য নিয়ে, এরপরে জুনায়েদ ভাই থেকে নাতে রসুল শুনবো। জি হুজুর,
সুন্দরভাবে সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করছিলেন,
জি
আপনি অনেক মাদানী ফুল দিচ্ছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা রহমানের মধ্যে ইরশাদ ফরমান, অসংখ্যবার আল্লাহ তাআলা এই আয়াতে মোবারকা নাজিল করেছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ, হে জিন এবং মানব জাতি তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতের অকৃতজ্ঞ হবে, আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার
করবে।
মানে আল্লাহ তাআলা এত পরিমাণের নিয়ামত আমাদেরকে দান করেছেন যা অস্বীকার করার কোনো রাস্তা নেই,
কোনো রাস্তা নেই,
অস্বীকার করার কোনো পথ বা পন্থা নেই। আমরা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সারাটা জীবন যদি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, তারপরেও কিন্তু শুকরিয়া আদায় শেষ হবে না। আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছে, আমাকে সবল রেখেছে, আল্লাহ তাআলা এত পরিমাণের নিয়ামত আমাদের বডির মধ্যে দান করেছে। একটা মানুষ যদি, আমরা তো একটা মানুষকে অসহায় কখন বলি, যদি তার কাছে সম্পদ না থাকে, তার কাছে টাকা পয়সা না থাকে, গরিব থাকে, আমরা তাকে অসহায় মনে করি না জাকির ভাই? এরকম অসংখ্য মানুষ আছে যারা কোটি কোটি টাকার মালিক কিন্তু তাদের খাবারের মতো তৌফিক নাই, এরকম অনেক কোটি মানে মানুষ আছে যারা কোটি কোটি টাকার মালিক কিন্তু যাদের কি হয়ে গিয়েছে, শরীরের বিভিন্ন পার্টস অঙ্গ প্রত্যঙ্গ গুলো অকেজো হয়ে গিয়েছে, তারা হাসপাতালের বেডের মধ্যে চিৎকার চেঁচামেচি করতেছে, কেউ আইসিইউর মধ্যে রয়েছে, কেউ আবার দেখা গিয়েছে বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছে, টাকা আছে ঠিকই কিন্তু সুস্থ শরীর নেই, সুস্থ একটা তার দেহ নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেন, দান করেছেন, এর মধ্যে একটা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা।
জি,
আল্লাহ তাআলার হাবিব হাবিবুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন যে পাঁচটি জিনিসকে তোমরা পাঁচটি জিনিসের মধ্যে কি মনে করো, গনিমত মনে করো,
মনে করো।
হাদিসের সারাংশ যেটা মনে পড়তেছে, সুস্থতাকে অসুস্থতার আগে গনিমত মনে করো,
মনে করতে বলা,
জুয়ান কালকে বিদ্যকালের আগে কি করো, গনিমত মনে করো,
এমনটাই।
তারপরে অবসরকে, তোমার যে ফ্রি সময় রয়েছে ওই ফ্রি সময়টাকে ব্যস্ততার আগে কি করো, গনিমত মনে করো। তো এই যে আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সুস্থতা এটাকে গনিমত মনে করো তোমরা। এরপরে অন্য জায়গার মধ্যে এভাবে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিআমাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাত ওয়াল ফারাগ, এমন দুটি নিয়ামত রয়েছে যাতে অধিকাংশ লোক প্রতারিত হয়ে যায়, একটি হচ্ছে সুস্থতা, অপরটি হচ্ছে কি, অবসরতা। মানে রাসূল বলতেছেন এমন দুটি নিয়ামত যে নিয়ামতের মধ্যে অনেক মানুষ কি হয়, ধোকায় পড়ে যায়, একটা হচ্ছে কি সুস্থতা, আরেকটা হচ্ছে অবসরতা। মানুষ যখন অবসর সময় থাকে তখন উচিত যে আল্লাহ তাআলার ইবাদত করা,
ওই সময়টাকে তারা গুনাহের কাজে,
গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজের মধ্যে তারা সময়টাকে কি করে ব্যয় করে। অথচ কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা সময়কে পঙ্খানু পঙ্খানু হিসাব দিতে হবে। এই যে আমাদেরকে আল্লাহ তাআলা যে এত নিয়ামত দান করেছেন, সুস্থতা দান করেছেন, এটাও কিন্তু আল্লাহ তাআলার দরবারে,
আল্লাহ তাআলার দরবারে দিতে হবে,
আল্লাহ তাআলার দরবারে।
যদি কেউ ওই সুস্থতা নিয়ে অহংকার করে, মানুষ আজকে সুস্থ বা বডি নিয়ে অহংকার করছে না, তো এর ব্যাপারে তো কালকে আমাদের ময়দানে জবাবদিহিতা আপনাকে আমাকে আমাদের সবাইকে দিতে হবে যে আমি আর দশ জনের মতো তোমাকে বানাইনি, তোমাকে একটু স্পেশাল করে বানিয়েছিলাম, তুমি এটাকে পেয়ে অনেক অহংকার দেখিয়েছো দুনিয়ার মানুষকে, আজ তোমার সেই সুস্বাস্থ্যতার হিসাব দাও যে তুমি, আমি যে তোমাকে সুস্বাস্থ্য দিলাম এ দিয়ে তুমি কি করেছো, কোন কোন কাজে তুমি ব্যয় করেছো, তাই না?
জি,
এভাবে করে প্রত্যেক নিয়ামতের হিসাব আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে নেবেন।
বনি ইসরায়েলের একটা ঘটনা আছে না খুব সুন্দর, যে অনেক একজন আল্লাহর বলি ছিল যিনি প্রায় 200 বছরের মতো ইবাদত করেছিল, তখন কিয়ামতের ময়দানে সে আল্লাহ তাআলা বলবে যে আমার বান্দাকে আমার দয়ার মাধ্যমে কি করো জান্নাত দিয়ে দাও। ওই আল্লাহর বলি বলবে যে আল্লাহ তাআলা আমার ইবাদত কোথায়, আল্লাহ তাআলা বলবে আমার বান্দাকে আমার দয়ার মাধ্যমে জান্নাত দিয়ে দাও, বলবে আল্লাহ তাআলা আমার এত বছরের ইবাদত কোথায়। তখন আল্লাহ তাআলা তার একটা নিয়ামতের হিসাব নিবে, দেখবে যে তার 200 বছরের ইবাদত আর আল্লাহ তাআলার একটা নিয়ামতের মত মানে কি বরাবর হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবে তাকে জাহান্নামে দিয়ে দাও। তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ তোমার দয়ায় তুমি আমাকে জান্নাত দাও, তোমার অনুগ্রহে তুমি আমাকে জান্নাত দাও। দেখেন, আমি মাঝে মধ্যে চিন্তা করি জাকির ভাই, আমাদের রব কত দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে যে সারাটা শরীর নিয়ামত দিয়েছে, এই শরীর বাদে বডি বাদে আরো কিন্তু অনেক নিয়ামত আছে, ছেলে সন্তান বাবা মা ধন সম্পদ শিক্ষা দীক্ষা যোগ্যতা সম্মান ইজ্জত গুণ মানুষের, এগুলো কিন্তু নিয়ামত। আল্লাহ তাআলা আমাকে এত এত নিয়ামত দান করেছে, বিনিময়ে আল্লাহ তাআলা বলেছেন, আদেশ দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো,
আল্লাহ তাআলার ইবাদত,
আল্লাহ তাআলার ইবাদত করো। দেখেন, আমি যদি ইবাদত করি, আল্লাহ তাআলা যে আমাকে নিয়ামত দিয়েছে, আল্লাহ তাআলা বলে নাই যে আমি নিয়ামত দিয়েছি বিনিময়ে নামাজ পড়ো, আমার রব কত দয়ালু, নামাজ পড়তেছি বিনিময়ে জান্নাত দিচ্ছে, আমার রব কত দয়ালু, নামাজ পড়তেছি বিনিময়ে সওয়াব দিচ্ছে। আল্লাহ তাআলা তো আমাদেরকে, দেখেন আমাদের উপর নামাজ ফরজ হচ্ছে আমরা যখন বালেগ হই, প্রাপ্ত বয়স্ক হই তখন থেকে, আমাদের উপর রোজা ফরজ হচ্ছে যখন আমরা প্রাপ্ত বয়স্ক হই তখন থেকে, আমাদের উপর যাকাত ফরজ হয় কেউ যদি নিসাবে যাকাতের মালিক হয় তখন, এমনি ভাবে হজ ফরজ হয় যখন হজের শর্তগুলো পাওয়া যায়
তার মধ্যে পাওয়া যায়।
দেখেন, একজন ব্যক্তির উপর নামাজ ফরজ হয় 12 বছর বা 15 বছর বয়সে, কিন্তু আল্লাহ তাআলা তাকে, ওই ব্যক্তিকে, আমাকে, আমি যখন মায়ের পেটে ছিলাম তখনও আমাকে সুস্থতা রেখেছে, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে এসেছি ছোট থেকে বড় 12 বছর পর্যন্ত 15 বছর পর্যন্ত আমার অতিবাহিত হয়েছে, আল্লাহ তাআলা কিন্তু নিয়ামতের পর নিয়ামত দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। 12 বছর 15 বছর হওয়ার পর আমার উপর হুকুম হয়েছে নামাজ ফরজ, নামাজ পড়ো তুমি। আমি যদি নামাজ পড়ি, আমার রব বলে নাই যে আমি তোমাকে খাইয়েছি, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, তুমি এখন নামাজ পড়ো এগুলোর সমাধান হয়ে যাবে, এগুলো মিঠে যাবে, বরং না, আমার রব জান্নাত দিচ্ছে, আমার রব সওয়াব দিচ্ছে, কাল কিয়ামতের ময়দানে তার দিদার দিবে, তাছাড়া আরো অসংখ্য অসংখ্য নিয়ামত দ্বারা বান্দাকে কি করবেন।
মুমিনের জন্য তো এটা অনেক বড় এক নিয়ামত যে কাল কিয়ামতের ময়দানে মুমিন আল্লাহ তাআলার দিদার করবে।
সুবহানাল্লাহ,
একবার চমৎকার কথাগুলো শুনছিলাম সুস্বাস্থ্য আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে। কোনো নিয়ামতকেই অস্বীকার করা যাবে না, এর মধ্যে এক সুস্বাস্থ্য আল্লাহ তাআলার নিয়ামত, এটা প্রত্যেকটা মুহূর্ত বান্দার জন্য প্রয়োজন, প্রত্যেকটা মুহূর্ত। একটু আগেই সাইফুল ভাই বলছিলেন বাবার ব্যাপারে, যে চোখ আল্লাহ তাআলা দিয়েছেন বা যে জবান আল্লাহ তাআলা দিয়েছেন, মা মা যে শব্দটা ডাকি, যদি জবানই বন্ধ থাকে তো মা শব্দটা ডাকবই বা কীভাবে। তো এই নিয়ামত, প্রত্যেকটা নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত। জুনায়দ ভাই আমাদেরকে একটি নাতের উসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়ে দিন, এরপর দর্শকের কল SMS এবং আরও কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। জি,
গুনাহে যায় না যে অভাসে আমার রাসূলুল্লাহ, তুমি কি ছো রিসালত ইয়া রাসূলাল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালত ইয়া রাসূলাল্লাহ, খনে খনে প্রতি খনে বেড়ে যাচ্ছে
রিসালত ইয়া
রাসূল আল্লাহ তোমার রবের কসম আমি উপযুক্ত জাহান্নামে তোমার রবের কসম আমি উপযুক্ত
ফেসে আছি, আল্লাহ রসুল দয়া করলে এখান থেকে মুক্তি পাওয়া সম্ভব না, হয়তো নয়। এজন্য সর্বক্ষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে দয়া ভিক্ষা চাওয়া, যে কমপক্ষে গুনাহ থেকে যেন বাঁচতে পারি, কাল কিয়ামতের ময়দানে ইয়া রাসূলুল্লাহ আপনার শাফাআত যেন আমাদের নসিব হয়। আল্লাহ তাবারক ও তাআলা গুনামুক্ত জীবন আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, শুনছিলাম আলোচনা এবং কালামও শুনলাম, কিছু কল রয়েছে আপনাদের, দর্শকের যে কলগুলো রয়েছে শুনি আমরা, এরপর ইনশাআল্লাহ তাবারক ও তাআলা আবার আলোচনায় ফিরব। জি, কল শুনিয়ে দিই।
খুবই ভালো লাগে আমার পরিবারে, সবাই মাদানি চ্যানেল খুবই ভালোবাসে, আমাদের জন্য দোয়া করবেন, সব সময় যেন আমরা মাদানি চ্যানেল দেখতে পারি।
আল্লাহ তাবারক ও তাআলা আপনাকে আপনার পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এভাবে করেই আমাদের সাথে থাকবেন সব সময়, আশা রাখি। জি, পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ সামি, আমি আপনাদের একটি গজল শুনতে চাই। ইজু মোহন তোমার দরবার হে রাসূলে আরবি,
আন তোমার দরবার হে রাসূলে আরবি। কালাম শুনতে চেয়েছেন, জুনেদ ভাই সাথে আছেন, ইনশাআল্লাহ তাআলা শোনাবো। পরবর্তী কল দেন।
আমার নাম মোহাম্মদ আবু বকর, মাদানী চ্যানেল তো সবসময় দেখি, ভালো লাগে, আমি যাতে সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি আমার জন্য দোয়া করবেন।
সবসময় মাদানী চ্যানেলের সাথে থাকেন, এই দোয়াই করি আপনার জন্য, আপনাদের জন্য। মাদানী চ্যানেলও দেখবেন, যা শুনবেন শিখবেন, তার উপরে আমল করারও চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। মদিনা আমার বাগান, এই কালামটি আপনি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকবেন। পরবর্তী কল।
তোমাকে মাদানী চ্যানেল অনেক ভালো লাগে, আমার পরিবারের সবাই দেখে, সবার কাছে ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন, আমি যেন পাঁচ বছর নামাজ আদায় করতে পারি, তোমাকে আপনাদের মতো হতে পারি।
আমিন আমিন। আল্লাহ তাবারক ও তাআলা পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দিক, তাহাজ্জুদ গুজার বানিয়ে দিক, নেক আমল রিসালার আমলদার আল্লাহ তাআলা আপনাকে বানিয়ে দিক। পরবর্তী কল দেন।
আমি ঢাকা গাজীপুর থেকে বলছি, আমি একটি গজল শুনতে চাই। মাটির বাড়ি মাটির ঘর মাটি হবে বিছানা।
মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা। সাথে থাকুন, অনুরোধের কালামগুলো আমরা শোনাবো আপনাদেরকে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা ধীরে ধীরে একটু পরেই শোনাবো। আরও কিছু আলোচনা করার আছে, আলোচনা শোনার আছে, এরপরে আল্লাহ চায় কালাম শোনাবো। সাইফুল ভাই, আমরা আলোচনা শুনছিলাম, কোরআনে পাকেরও কিছু আয়াতে কারিমার তর্জমাও করলেন, আহমদ হোসেন ভাই হাদিসে মুবারাকাও বললেন, যে স্বাস্থ্য সুস্থতা বা শারীরিক অবস্থা ভালো এটা তখনই ওই সকল বান্দা দ্বারাই শুকরিয়া আদায় সম্ভব হয় যারা দিনদার, যারা দিনদার, যারা আল্লাহকে ভালোবাসে, যারা মোত্তাকি, তারাই অসুস্থতা অসুস্থ থাকার পরেও যদি বলা হয় কেমন আছেন তার থেকে বের হয় আসে আলহামদুলিল্লাহ। একজন জি মরহুম মোবাল্লিগে দাওয়াত ইসলামী সাজিদ আত্তারি ভাই রহমতুল্লাহি তালালাই অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে। যখনই জিজ্ঞাসা করতাম হুজুর কেমন আছেন আপনি, তো উত্তর এটাই আসতো আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, যেভাবে আছি আল্লাহ ভালো রাখছে। তো এই জন্য বললাম কি আল্লাহওয়ালা ব্যক্তি বা দিনের সাথে সম্পর্ক বা আল্লাহ তার রাসূলকে ভালোবাসে এমন ব্যক্তিদেরকে, এমন ব্যক্তিদের থেকেই আশা করা যায় যে সুস্বাস্থ্যের ব্যাপারে শুকরিয়া আদায় করে আল্লাহ তালার দরবারে। আর অভিযোগ যারা করে, এখন তো ঘরে ঘরে জনে জনে অভিযোগ, জিজ্ঞাসা করলেই আর বলেন না দুই দিন ধরে মাথা ব্যথা। ভাই মাথাই তো ব্যথা, প্রকাশ করে সুবিধাটা কি পেয়েছেন আপনি? ফি মানে ফ্রি সার্ভিস দিবে কেউ আপনাকে? কেউ দিবে না। আপনি অভিযোগ করে কি লাভ হলো? কেমন আছেন ভাই, কী অবস্থা আপনার? আর বলিয়েন না ভাই, এক সপ্তাহ হয়, এক সপ্তাহ ধরে আমি হসপিটালেই ছিলাম। আচ্ছা ভাই কেমন আছেন? আর বলেন না কোমর ব্যথায় আর সোজা হয়ে দাঁড়াতে পারি না। মানে জিজ্ঞাসা করাতে এখন আমি জিজ্ঞাসা করে কি ভুল করছি আপনার কাছে? কেমন আছেন জিজ্ঞাসা করার মনে হয় ভুল হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, এখন আপনার সব অভিযোগ তুলে ধরলেন। এই যে অভিযোগ তুলে ধরা, এতে কি মনে হয় কি এক প্যাকেট ওষুধ দিয়ে যাবে নাকি তাকে বললে সুস্থ করে দিবে? হ্যাঁ, কোনো মাজার শরীফে গিয়ে বলা এটা তো কেউ শুনে না। আল্লাহওয়ালা ব্যক্তির সাথে আপনি কথা বলছেন, আল্লাহ রসুলের দরবারে বলা, আল্লাহ তালার কাছে বলা, এটা একটা ভিন্ন কথা। কিন্তু বন্ধু বান্ধব আশেপাশে যারা আছে কেমন আছেন জিজ্ঞাসা করা, এক শুধু বলতেই থাকা ভাই আর বলেন না, ভাই আর বলিয়েন না, এই তো এই তো এই তো, মানে অভিযোগ কার কার বিপক্ষে আপনি করছেন অভিযোগ? এমনটা যেন না হয় আপনার অন্তরে, এমন যেন না থাকে যে আল্লাহ আমাকে আর কই সুস্থ রাখলো, আল্লাহ তালার পানা। এমন শব্দ মানুষ বলে দেয়, কুফর বলে দেয় মানুষ, আল্লাহ আমাকে আর কই সুস্থ রাখলো। কিন্তু এই যে যদি দেখি একজন চল্লিশ বছরের মানুষ, যুবক বলা হয় না, চল্লিশ বছরের, তার চল্লিশ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরে আল্লাহ তালা তাকে পরীক্ষা করছে অসুস্থতা দিয়ে, কয়দিনের জন্য, এক সপ্তাহের জন্য। আপনি চল্লিশ বছরের নিয়ামত ভোগ করলেন, চল্লিশ বছর এত আনন্দ ফুর্তি করলেন, চল্লিশ বছর এত নাফারমানি করলেন, তোমার সব ভুলে গেলেন, এখন চল্লিশ বছর পরে আল্লাহ তালা এক সপ্তাহের জন্য আপনাকে অসুস্থতা দিয়ে ট্রাই করছে, পরীক্ষা নিচ্ছে, আমার বান্দা যে চল্লিশ বছর নিয়ামত পেলো আমার থেকে, কীভাবে তার নিয়ামতগুলো অবক্ষণ করলো বা কীভাবে অতিবাহিত করলো, এখন আপনি বলছেন আল্লাহ আমাকে আর সুস্থ রাখলো কই?
এই যে আল্লাহ তাআলা যে একজন বান্দাকে অসুস্থতা দিয়ে পরীক্ষা নিচ্ছে, এটার মধ্যে আল্লাহ তাআলা তার কল্যাণ রেখেছে, এটার মধ্যে আল্লাহ তাআলা তার জন্য কল্যাণ রেখেছে, মুক্তি রেখেছে। কিতাবের মধ্যে আছে হাদিস শরীফের সারাংশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এভাবে যে আমার উম্মতের পায়ে যদি একটা কাঁটাও যদি বিদ্ধ হয়, এই কাঁটা বিদ্ধ হওয়ার পরে তার যে কষ্ট অনুভব হয়, আল্লাহ তাআলা কিন্তু এই কষ্টের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে দান করবেন, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। কিতাবের মধ্যে আছে যে কারো যদি জ্বর হয় জাকির ভাই, তাহলে গাছের পাতা যেভাবে ঝরতে থাকে, একজন মানুষের গুনাহ সেভাবে ঝরতে থাকে।
আল্লাহু আকবার।
এই যে আমাদের যে মাথা ব্যথা হয়, আল্লাহু আকবার, কিতাবের মধ্যে এটাও আছে যে আল্লাহ তাআলা যার যাকে মাথা ব্যথা দিবেন, আল্লাহ তাআলা তার বিনিময়ে তাকে দিবেন, অর্থাৎ তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। চল্লিশ বছর আপনি যেটা বললেন, সুস্থতা রাখার পর একবার আল্লাহ তাআলা তাকে অসুস্থ করেছে, আমরা কিন্তু বারবার নালিশ করতে থাকি, বারবার অভিযোগ করতে থাকি, এটা বলতে থাকি, ওটা বলতে থাকি, কিন্তু অথচ আমরা এটা দেখি না যে আজকে আমি অসুস্থ, কালো তো আমি নাফরমানি করেছি, আমি আজকে অসুস্থ উঠতে পারতেছি, অনেক সময় শুয়ে শুয়ে আমরা নাফরমানি করতেছি রবের খোদার, তারপরে আমরা বলতেছি যে আমি কি করলাম, আল্লাহ তাআলা আমাকে এটা দিল, আমি কি করলাম, আল্লাহ তাআলা আমাকে এই পরীক্ষার মধ্যে ফেলালো, আমরা কি করি নাই?
রাইট রাইট,
আমরা কি করি নাই বা আমরা কি করি না?
ওলামায়ে কেরাম বলে আহমদ হোসেন ভাই, যে মানুষের অসুস্থতা যে আসে এটা আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, সুস্বাস্থ্য তো নিয়ামতই আছে, অসুস্থতাও নিয়ামত। সাইফুল ভাই মনে হয় শুরুতেই বলছিলেন, ওলামায়ে কেরাম বলে যদি কোনো ব্যক্তির, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সে অসুস্থ হওয়ার পূর্বে এমন কিছু নিয়ত করছিল তার অন্তরে যেটা সে হারামের দিকে অগ্রসর হবে, আল্লাহ তাবারক তাআলা চায় না আমার এই বান্দা হারামের দিকে অগ্রসর হোক, সে ভালো থাকা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় হারাম কোনো কার্যক্রমের দিকে সে যাওয়ার চিন্তা ভাবনা করছিল, যাবে দু একদিন পরে এরকমের, বা এমন কোনো চিন্তা ভাবনা তার মাথায় ছিল। আল্লাহ চায় না আমার এই বান্দা হারামে জড়িত হোক। যদি সে হারামে একবার জড়িত হয় তবে সেখান থেকে বের হয়ে আসা তার জন্য মুশকিল হয়ে যাবে, আমার বান্দা জাহান্নামের রাস্তা সহজ হয়ে যাবে। আল্লাহ চান না, অসুস্থতা এমনভাবে দিয়েছে বান্দা আর ওই হারামের দিকে যেতেই পারছে না, পবিত্র করার জন্যই তো আসে, পবিত্র করার জন্য।
কিন্তু মুমিনদের জন্য,
মুমিনদের জন্য,
মুমিনদের জন্য অসুস্থতা নিয়ামত, কিন্তু যারা অন্য আছে, বিধর্মী আছে বা আল্লাহ অমুসলিম যারা আছে বা একবারে গুনাহগার যারা আছে, এটা কিন্তু তাদের জন্য শাস্তি স্বরূপ।
জি,
এটা কিন্তু শাস্তি স্বরূপ। আমাদের এটার মধ্যে চিন্তা করা উচিত। দেখেন জাকির ভাই, একটা সুস্থ সবল মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তাকে একবার জ্বর দিয়েছে বা কয়েকবার বমি হয়েছে, সে কিন্তু কি হয়ে যায়, একবারে দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তার উঠার কোনো ক্ষমতা থাকে না। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদেরকে আমাদের সারা জীবনের গুনাহের জন্য পাকড়াও করে, আমাদের সমস্ত জীবনের গুনাহের জন্য যদি পাকড়াও করে, তাহলে আমাদের কি অবস্থা হবে? দেখেন আমরা এতই দুর্বল যে আমরা একটা মশা বা মাছির কামড় কিন্তু সহ্য করতে পারি না। আমি জাকির ভাই, ওইদিন আমাকে একটা পোকায় কামড় দিয়েছে, তখন আমি চিন্তা করতেছি যে আল্লাহ তাআলা যদি চায় একটা পোকা, তখন আমার নমরুদের কথা মনে পড়লো আর কি, যে নমরুদকে শেষ করেছে একটা মশা মাত্র,
মশার মাধ্যমে।
এত বড় ক্ষমতাশীল ব্যক্তি, পাওয়ারশীল ব্যক্তি, যিনি খোদা দাবি করেছেন, কিন্তু আল্লাহ তাআলার সৃষ্টি মশার সামনে সে তুচ্ছ, পারে নাই। তো আমরা কিন্তু অনেক সময় আমাদের শক্তি দেখাই, বড়ত্ব দেখাই, পাওয়ার দেখাই, সুস্থ আছি, সবল আছি, গর্ব করি না,
এক সেকেন্ডের
কিন্তু
আল্লাহ তাবারাকাতালা যখন পরীক্ষা নেওয়া শুরু করবে তখন আমি অচল হয়ে যাবো।
এরপরে জাকির ভাই দেখেন বলা আরেকটা বিষয় যে মানুষের মস্তিষ্ক,
জি,
সুস্থ মস্তিষ্ক, একজন মানুষ যতই স্মার্ট হোক, যতই টাকাওয়ালা হোক, যতই শিক্ষিত হোক, তার মস্তিষ্কটা যদি একটু বিকৃত হয়ে যায়, তার আর কোনো দামই থাকে না,
চেহারার কোনো দাম থাকে না,
তার রাস্তাঘাটে, সমাজে, দেশে, পরিবারে তার আর কোনো মূল্য থাকে না, তার আর কোনো দাম থাকে না। তার কোথায় থাকে স্মার্ট চেহারা, তার কোথায় যায় যোগ্যতা, তার কোথায় যায় যে পাওয়ার, কোথায় চলে যায় তার ক্ষমতা এবং শাসন করা, সবকিছু কি হয়ে যায়,
যদি
দুলিশাত হয়ে যায়,
মধ্যে একটু চলে আসতে পারে,
একটু যদি বিকৃত হয়ে যায়, তখন মানুষ তার কথাগুলো, যে মানুষরা তার কথা শোনার জন্য বসে থাকতো, যে যে মজলিসের মধ্যে সে মানুষের কথাকে রায় দিত, বিচার করত, শাসন করত, যদি একটু বিকৃত হয়ে যায়, তখন তার কথার আর
কেউ মানতে চায়
না, মূল্য থাকে না, দাম থাকে না, বলে তার কথা কি শুনবা, তার তো মস্তিষ্ক ঠিক নাই। এই যে সুস্থ মস্তিষ্ক, এটাই কিন্তু আল্লাহর কম নিয়ামত না, অনেক বড় নিয়ামত।
আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিয়ে। জি সাইফুল ভাই, শুনতেছিলাম
সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। সুস্থতা এটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত, আল্লাহ এটা পছন্দ করতেন। দেখেন এখন আমরা আমাদের সুস্থতা থাকা অবস্থায় আমরা এই সুস্থ নিয়ামতটা কোথায় ব্যয় করি? অনেক লোক সুস্থ আছে, হাদিসে পাক শুনলাম আমরা যে দুইটা নিয়ামত নিয়ে মানুষ ধোকার মধ্যে থাকে, সুস্থতা এবং অবসর। আসলে এটাই বাস্তব, উলামায়ে কেরাম এটাই বলেছেন, এটার ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম বলতেছে, এটা মানুষ যখন সুস্থ থাকে না, তখন সে তার এই সুস্থ সময়টাকে আল্লাহ পাকের নাফরমানের মধ্যে কাটায় দেয়,
মনে করে দুনিয়া জয় করে।
হ্যাঁ, আমি এখন সুস্থ আছি, এটাকে দেখেন গনিম, অথচ সুস্থ অবস্থায় ইবাদত বেশি করা দরকার ছিল। এখন আমরা যখন সুস্থ হয়ে যাই, আমি মনে করি আমি অনেক কিছু হয়ে গেছি, এবার আমার নামাজের খবর নাই, আমার তিলাওয়াতের খবর নাই, আমার ইবাদতের খবর নাই, আমি আল্লাহ পাকের নাফরমানি করে আল্লাহ পাকের গজবকে দাওয়াত দিচ্ছি। অর্থাৎ উচিত ছিল এটা, আল্লাহ তুমি আমাকে সুস্থ রেখেছো। হাসপাতালের মধ্যে কতগুলো মানুষ অসুস্থ, মন চাচ্ছে এসে নামাজ পড়ার জন্য, মন চাচ্ছে তিলাওয়াত করার জন্য, মন চাচ্ছে কাফেলা সফর করার জন্য, মন চাচ্ছে দিন শিখার জন্য, অথচ সে পারতেছে না। আর আল্লাহ তুমি আমাকে ভালো রাখছো, হাত পা চোখ কান সব ঠিক আছে, আমি কথা বলতে পারতেছি, এত ভালো রাখার পরও আমি আল্লাহ নাফরমানি করতেছি। আমার আপনার সুক্রিয়া তখন আসবে যখন আমরা ওই সমস্ত ব্যক্তি যারা আছে, যারা চাচ্ছে করার জন্য পারতেছে না, এদের কাছে যখন যাব আমরা। এই জন্য মাঝে মধ্যে হাসপাতালে যাওয়া দরকার আছে, তাহলে আমি বুঝবো আমার সুস্থতা। দেখেন ওখানে গেলে দেখবে মাথা ফাটা, পেট সেলাই করা হচ্ছে, মাথা সেলাই করা হচ্ছে, চোখ বের হয়ে গেছে, গাল ছিঁড়ে গেছে, নাক কেটে গেছে, হাত পড়ে গেছে, মানে কিরকম কিরকম রোগী। এদেরকে যখন দেখা হয় না, তখন বুঝে আসবে আল্লাহ তুমি আমাকে কেমন রেখেছ, এও তোমার বান্দা, আমিও তোমার বান্দা, এও আল্লাহ মুসলমান, আমিও মুসলমান, আল্লাহ তুমি একে আর আমি তখন আমাদের কাছে একটা শুকরিয়া আদায় করার যেটা আছে না, ওটা চলে আসবে।
আর কিতাবের শোনা যেটা, এটা চলে আসবে ওই ব্যক্তিদেরকে দেখলে।
জি জি, কিতাবের মধ্যে এটাও আসছে যখন বান্দা শুকরিয়া আদায় করবে তার স্বাস্থ্যকে নিয়ে, নিয়ামতকে নিয়ে। তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ ফরমাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম পারা ১৩ সূরা ইব্রাহিম আয়াত ৭ মধ্যে আল্লাহ ফরমাচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। এর অর্থ হচ্ছে কি, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরো অধিক দেব। তো হযরতে আলী বিন সালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এই আয়াত দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি আনুগত্য ও ইবাদত দ্বারা আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তবে আমি নিয়ামত সমূহ বৃদ্ধি করে দেব। আনুগত্য এবং ইবাদত দ্বারা কি করতে বলছে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে বলছে। তো আমরা সুস্থতা নিয়ামত এটা পেয়ে এখন আল্লাহ পাকের আদেশ তো মানবো অনেক দূরে, আনুগত্য করতেছি না, ইবাদত করতেছি না, অথচ যদি করতাম আরো বাড়িয়ে দিত। তো মানুষ বড়ই অকৃতজ্ঞ। কিতাবের মধ্যে আসছে যদি আমরা চাই আমাদের নিয়ামতকে স্থায়ী করতে, হাদিসে মুবারাকার মধ্যে আসছে যারা চায় আমাদের সুস্বাস্থ্য এটা স্থায়ী হয়ে যাক, আল্লাহ যা নিয়ামত আমাদেরকে দিয়েছে এগুলো স্থায়ী হয়ে যাক। কারণ নিয়ামত কিন্তু নাফরমানির মাধ্যমে চলে যায়। যখন কোনো ব্যক্তি আল্লাহ পাকে নাফরমানি করবে ৪০ দিনের মধ্যে যদি কোনো ব্যক্তির উপরে মুসিবত না আসে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের দরবারে কোনো কল্যাণ নাই। ৪০ দিনের মধ্যে আসতেই হবে। অনেকগুলা রোগ বিমারি অসুস্থতা এটা অনেক কিছু কাফফারা হয়ে যায়। যেমন কারো যদি অ্যালার্জি হয়, চুলকানি হয়, তো আল্লাহ পাক এই রোগের কারণে তার কাছ থেকে কুষ্ঠরোগ দূর করে দেয়। কারো যদি চোখের রোগ হয়, চোখের রোগ হয় তো এই রোগের কারণে আল্লাহ পাক তার অন্ধত্বকে দূর করে দেয়। তো কোনো ব্যক্তির যদি সর্দি হয়, এই রোগটা কত ফজিলত দেখেন, দেখেন এটাও তো একটা নিয়ামত না। সর্দি যদি কারো হয় সে পাগল হওয়া থেকে বেঁচে যায়। একটা রোগের কারণে আরেকটা নিয়ামত সে পাচ্ছে, পাগল হবে না, বড় বড় রোগ থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে রাখতেছে। এই জন্য অনেক সময় অসুস্থতা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত, যে আমার বড় রোগ থেকে আল্লাহ পাক এই ছোট রোগের কারণে আমার বড় রোগগুলোকে দূর করে দেয়। তো যারা চাচ্ছি আমরা আমাদের সুস্থতা আমাদের মাঝে থাকুক, নিয়ামতগুলো আল্লাহ যা দিয়েছে তা স্থায়ী হয়ে যাক, এদের ব্যাপারে আল্লাহ পাকের আখিরি নবী মাক্কি মাদানী হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যাকে আল্লাহ পাক কোন নিয়ামত দান করেন অতপর সে বান্দা এই নিয়ামতকে স্থায়ী করতে চায়, তবে তার উচিত অধিক হারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করা। বলেন এই যে নিয়ামত স্থায়ী, কে চায় না? সুস্বাস্থ্য থাকতে কে চায় না?
সবাই
চোখ থাকতে কে চায় না? নাক আছে চলে যাক এটা কে চায়? জবান বোবা হয়ে যাক কে চায়? হাত চলে যাক কে চায়? মাথার ব্রেন আউট হয়ে যাক কে চায়? পা চলে যাক কে চায়? সবাই চাইগুলো থেকে যাক ভাই, সবাই তো চায় থেকে যাক। এটা তো স্থায়ী করার জন্য আমলও বলে দিছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, কয়বার পাঠ করছি এগুলোর কারণে। আচ্ছা, নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়ে দিছে। আল্লাহ পাক নিয়ামত দেওয়ার পরে হাদিসে পাকের মধ্যে একটা খুব সুন্দর হাদিসে মুবারাকা, যেটা শুনলে আমাদের খুশি লাগবে, ইবনে মাজা শরীফের মধ্যে আসছে এভাবে, আল্লাহ পাকের শেষ নবী আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাক নিজ বান্দাদের কোনো নিয়ামত দান করেন এবং সে বলে আলহামদুলিল্লাহ, তখন এই বাক্য আল্লাহ পাকের নিকট তাকে নিয়ামত দেওয়া থেকে উত্তম প্রতিপূর্ণ হয়। যে নিয়ামত দিয়েছে এটার চাইতে বেশি মানে উত্তম প্রতিপূর্ণ হয় কখন, যখন বান্দা কি বলে আলহামদুলিল্লাহ, বলে শুকরিয়া আদায় করে, মালিক তুমি আমাকে সুস্থ রেখেছো আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি চাইলে তো আমাকে হাসপাতালে ভর্তি করতে পারতে, আল্লাহ মানুষ তো বছর কি বছর হাসপাতালের মধ্যে পড়ে আছে, বছর কি বছর ঘরের মধ্যে আছে, হাঁটতে পারতেছে না, ইয়াং ছেলে কোমরের সমস্যা, হাঁটতে পারতেছি না হুজুর, অনেক সময় বসলে উঠতে পারতেছি না, উঠলে বসতে পারতেছি না, চলতে পারতেছি না, পা সমস্যা, মাথা সমস্যা, হাত সমস্যা, হাত কাজ করতেছে না। আরে ভাই এতগুলা সমস্যা তার মধ্যে আছে, মালিক
আল্লাহ তো আমাকে সুস্থ,
তুমি আমাকে সুস্থ রেখেছো, এরপর আমরা অকৃতজ্ঞ, মানে আল্লাহ পাকের শুকরিয়া
আদায়ের মানসিকতা চিন্তা ভাবনা
নিয়ামত, হ্যাঁ
নিয়ামত, এই যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন আমাকে আপনাকে, এই নিয়ামতগুলো যে কিভাবে আমরা ইউজ করব এই চিন্তা ভাবনা আমাদের কাছে নেই। তবে যদি না থাকে হেফাজত করার চিন্তা ভাবনা, যদি না থাকে শুকরিয়া আদায় করার মন মানসিকতা, তবে আল্লাহ তাবারক তাআলা এই নিয়ামতকে ছিনিয়ে নেবেন, এটাই ঘোষণা এসেছে। আমাদের অনেক বড় এক অসুস্থতা এটা, যে যেই নিয়ামতগুলো আমরা পাই এটা পাওয়ার পরে আমাদের ভিতরে এক অহংকার চলে আসে, আর সেই অহংকারের ব্যাপারে কিছু কথা বলার আছে। একটু আগে আহমদ হোসেন ভাই বললেন যে দেখতে খুব সুন্দর, স্মার্ট, কিন্তু সে কথা বলতে গেলে উল্টাপাল্টা বলে, অর্থাৎ তার মাথা ঠিক নেই, এখন তার এই সৌন্দর্য কোনো কাজে আসবে না। আচ্ছা, চেহারা সুন্দর আছে, উঁচা লম্বা আছে, সুস্থ আছে, কথাও বলতে পারে, তখন ওই ব্যক্তির ভিতরে অহংকার চলে আসে। আশেপাশে যদি একটু ডিপ কালারের কেউ থাকে বা একটু শর্ট কেউ থাকে, তখন মূল্যায়ন করতে চায় না, পাত্তা দিতে চায় না, দাম দেয় না, অসম্মান করে, অপমানিত করে, এমন আছে। আচ্ছা, ইলেমের দিক থেকে যদি কেউ একটু বেশি ইলেম অর্জন করে, আর যদি পাশে কেউ অশিক্ষিত থাকে, নর্মাল থাকে বা গরিব কোনো থাকে, তখন তাদেরকে একদম দামি দিতে চায় না, তাদের মনে হয় তাদের কোনো সম্মানই নেই, এরকমের। তো আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে যখন আপনি নিয়ামত পেয়েছেন, এটা অনেক বড় দৌলত, ইলিম অর্জন করেছেন অনেক বড় দৌলত। যদি আপনার এই নিয়ামতের পরে, সুস্বাস্থ্যের পরে, সুন্দর চেহারার পরে, ভালো করে, সুন্দর করে কথা বলতে পারেন, এ কারণে যদি অহংকার চলে আসে, তবে কোনো কাজে আসবে না, এগুলো কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দিক। জুনায়েদ ভাই আমাদেরকে অনুরোধের কালামগুলো শোনান, এরপর ইনশাআল্লাহ তাবারক ও তাআলা আমরা শেষ কিছু আলোচনা করে সালাতু সালাম পাঠ করব।
তোমার দরবার রসুলে
গরি তারি গুণগান আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ গাউসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল গাউসুল আজম আলা হযরত সেই বাগানের দুটি ফুল তারি সুগম দানি পেয়াত মিয়াতে ওঠে জগত কুল এই বাগানে উকিল যারা এই বাগানে উকিল যারা সদাই পরে নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি গরি তারি গুণগান প্রিয় নবীর উকিল আমি প্রিয় নবীর উকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 মাটির ঘর মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না মাটির ঘরে মাটির বাড়ি মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না বাবা গেছে মা গেছে বাবা গেছে মা গেছে কেউ তো ফিরে আসলো না আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না এমনি করে তুমিও যাবে বুঝেও কেন বুঝো না আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না আসছো একা যাইবা একা সঙ্গে কে হো যাবে না
কালামের অনুরোধ ছিল আমরা সবাই মিলেই দর্শকের অনুরোধের কালামগুলো শুনতেছিলাম এবং শেষের যে কালামটি মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা একদম চিরসত্য কথা দুনিয়াতে আসছি তো যেতে হবে আমার বাবা আমার দাদা আমার পরদাদা আমার পূর্বপুরুষ এই সিরিয়ালেই আসছে এবং গেছে আমাদের সাথেও সেম এটাই হবে যেটা আল্লাহ তাবারক তাআলার হুকুম যেতে হবে আর যাওয়ার আগে আল্লাহ তাবারক ও তাআলার যে শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলার ইবাদত করা, আমাদের তো মিজানের পাল্লায় আমলনামা উঠবেই। আমরা শুনি না দুনিয়াতে সবচাইতে বড় আদালত হলো মানুষের বিবেক, প্রায় গাড়ির পিছনে লেখা থাকে, সামনে লেখা থাকে, হ্যাঁ বিবেক বড় আদালত বলা হয়। আল্লাহ তাবারক ও তাআলা হিসাব নেওয়ার জন্য মিজানে তো তুলবেন, কিন্তু আমারও তো বিবেক আছে। আমার যদি আজকে 40 বছর বয়স আর এই 40 বছর বয়সে আমি কত অক্ত নামাজ পড়ছি, কতদিন নামাজ পড়ছি, এই স্বাস্থ্য, এই জবান, এই আওয়াজ, এই কণ্ঠ, এই কথা বলার কোয়ালিটি, হ্যাঁ আল্লাহ তাআলা সবগুলো আল্লাহ নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কতটুকু সময় কাটালাম? সুন্দর কণ্ঠ কেন, শুধু হারাম আওয়াজ বের করার জন্য? কেন নাতে রসুল পড়তে পারি না, কোরআনে পাকের তেলাওয়াত সুন্দর করে সুর দিয়ে পড়তে পারি না? আচ্ছা কথা বলতে পারছি, কথা বলতে পারা এটা একটা আর্ট, আমি কথা বলতে পারছি, আল্লাহ তাবারক তাআলা সেই গুণ আমাকে দিয়েছেন, এই নিয়ামত আমাকে দিয়েছেন, এখন কি হারাম প্রোগ্রামের হোস্টিং করতে হবে, হালালটা করতে পারি না? আল্লাহ তাআলার নিয়ামত শুকরিয়া আদায় করে আমি জায়েজ পন্থায় জায়েজ কাজগুলো করতে পারি না, তাই না? আচ্ছা চোখ দিয়েছেন আল্লাহ তাবারক তাআলা, হারামই দেখতে হবে না, হালাল বস্তুগুলো যেগুলো দেখার অনুমতি আছে এগুলো দেখি, এই চোখ দিয়ে কোরআনে পাক দেখি। এভাবে করে যদি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কথা বলি, তো প্রত্যেকটার বিষয় হালাল পন্থা এবং জায়েজ কিছুই আল্লাহ তাআলা রেখেছেন আমাদের জন্য, তাই না? এখন জি জায়েজের জন্য এগুলো দেওয়া, জায়েজের জন্য এই নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন যে আমার বান্দা এগুলো দিয়ে জায়েজ পন্থায় সে পরিচালিত হবে, শরীয়ত মোতাবেক নিজের জীবনকে চালাবে। এখন আফসোস এবং লজ্জিত এই বিষয়গুলো নিয়ে যে আল্লাহ তাবারক তাআলার এই নিয়ামত পাওয়ার পরে আমরা সেই নিয়ামতের ব্যাপারটা নিয়ে এক তো বারবার বলি আমি অহংকার, দ্বিতীয়ত হারাম, আবার সেই হারামগুলো সোশ্যাল মিডিয়াতে এসে প্রচার প্রসার করা, নিজের এই সুস্বাস্থ্য আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুস্বাস্থ্য বান্দা ইবাদত করবে, সেখানে ইবাদতকে নিজের জীবন থেকে সরিয়ে দিয়ে হারামের মাধ্যমে হারামের সাথে জড়িত হয়ে সেই হারামটাকে ফের সোশ্যাল মিডিয়াতে এসে অ্যাডভার্টাইজ করা যে আমি হারাম কাজগুলো করছি বা আমার দ্বারা হয় বা আমি করি। যাক আল্লাহ তাবারক ও তাআলা সঠিক বুঝ আমাদেরকে দান করুক। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন স্পষ্টভাবে কোরআনে পাকের মধ্যে আয়াতে কারিমা, আল্লাহ তাআলা মানুষকে এবং জিনকে কেন পাঠিয়েছেন তার ইবাদতের জন্য, সেই ইবাদতটাই হলো মেইন। আর আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে দিয়েছেন, বলা হয়েছে না আহমদ হোসেন ভাই কি পৃথিবীতে যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকল মাখলুক সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্য, মানুষের জন্য, অর্থাৎ এগুলো সব আমাদের জন্য নিয়ামত, উপকারের জন্য আল্লাহ তাআলা সকল মাখলুককে সৃষ্টি করেছেন। আর সেই মাখলুক আশরাফুল মাখলুকাত মানুষ হয়ে আমরা আল্লাহ তাআলা সেই ইবাদতকে ভুলে বসেছি। আহমদ হোসেন ভাই শেষ দুই একটা কথা যদি দর্শকের উদ্দেশ্যে বলতে চান।
সুস্বাস্থ্যের জন্য দোয়া করাও কিন্তু
জি
একদম ভাই, কিতাবের মধ্যে আছে যে তোমরা আল্লাহর কাছে সুস্থতা এবং নিরাপত্তা প্রার্থনা করো, কেননা ইমানের পর সুস্থতার চেয়ে উত্তম নিয়ামত কাউকে প্রদান করা হয়নি। দেখা গেছে আল্লাহর ভলিদের জীবনী, আল্লাহ তাআলার নেক বান্দাদের জীবনী, ওনারা সবসময় আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য চাইতেন, আল্লাহ তাআলার ইবাদত রিয়াজতের মধ্যে যেন থাকতে পারে। অনেক সময় কিন্তু জাকির ভাই আমাদের হাতের মাধ্যমে আমরা সুস্থতাকে অসুস্থতায় পরিণত করি, মানে অসুস্থতা ডেকে আনি। যেমন মনে করেন আমি জানি যে এই জায়গায় গেলে আমার একটা ক্ষতি হতে পারে,
ঠান্ডা সর্দি লেগে যেতে পারে,
ঠান্ডা সর্দি লেগে যেতে পারে, তারপর আমরা যাই, তারপরে বিভিন্ন এভাবে অনেক সময় দেখা গেছে এই জিনিসটা, যেমন পেট ভরে খাবার খাওয়া, পেট ভরে যদি খাবার খাই তাহলে দেখা গেছে পেটের অসুস্থতা হতেই পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্ষুধা থেকে কম খেতে,
জি
আমরা কি করি পেট ভরে পারি না এই পর্যন্ত খেয়ে ফেলি, তখন এটা তো আমার পেট, আমি নিজে কি করলাম,
ক্ষতির কারণ তো আমি ডেকে নিলাম,
আমি ডেকে নিয়ে আসলাম। এখন সামনে একটা মোমের বাতি আছে, আমি যদি হাত দিয়ে বলি যে এই মোমবাতি আমার হাতকে জ্বালিও না, আমার হাতকে সুস্থ রাখো না, এটা হবে না। আল্লাহ তাআলার কাছে দোয়াও করতে হবে সুস্থতার জন্য,
জি
প্লাস সাথে সাথে নিজেকেও অসুস্থতা থেকে বেঁচে থাকার যে প্রন্থাগুলো আছে
ওগুলো
অবলম্বন করতে হবে, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলা তো সমস্ত ক্ষমতার মালিক, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন উসিলাও করার জন্য,
রাইট রাইট।
এন্ড আমি যদি উসিলা ছেড়ে দিয়ে আমি
বেপরোয়াভাবে চলাফেরা করি, বেপরোয়াভাবে খাওয়া দাওয়া করি, বেপরোয়াভাবে যেটা ইচ্ছা সেটা করি, আর আল্লাহ তাআলাকে বলি আল্লাহ আমাকে সুস্থ রেখো, আর আমাকে সুস্থ রেখো না। আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে হবে, প্লাস সুস্থতা থাকার জন্য আমাদের যেই পন্থাগুলো দিয়েছে, যেমন আমির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া কুরবান, ওনার চিন্তা চেতনার প্রতি, এত বয়স্ক হওয়ার পরে দেখবেন বলে ওনার রুটিন, খাওয়ার যে রুটিনটা এটা কিন্তু উনি রুটিন মাফিক খাবার খায়, রুটিন মাফিক উনি কি করে ঘুমায়, রুটিন মাফিক উনি চা পান করে, পানি পান করে।
এটা শুধু ওনার ব্যাপারে না, কেবল আমির আহলে সুন্নাহতে এটা তো প্রকাশ্যে আমরা সবাই জানি, কিন্তু প্রত্যেক সাকসেস ব্যক্তির জীবনী এটাই,
জি জি জি,
যেটা পরামর্শ আসে আপনাকে এই টাইম থেকে এই টাইম ঘুমাতেই হবে, তো ততটুকু সে ঘুমাবে, সকালের নাস্তা, দুপুরে খাবার, রাতের খাবার কোনটা খেতে হবে স্বাস্থ্যের জন্য ঠিক আছে ওটাই খায়, যারা সাকসেস তারা। আমির আহলে সুন্নাহ আলহামদুলিল্লাহ পরামর্শ নিচ্ছেন, সুন্নাত মোতাবেক জীবন অতিবাহিত করছেন, এবং তার এক লিমিট আমরা দেখি এই বয়সে এসেও আল্লাহ তাআলার দয়ায় হেঁটে উমরা করা,
জি জি সুবহানাল্লাহ,
নামাজের ব্যাপারটা দেখি আমরা, মাদানী মুজাকারার ব্যাপারটা দেখি আমরা, তাই না? তো আল্লাহ তাআলা অনেক বড় দয়া, যারা মানতে পারে, যেটা আপনি বললেন না কি লিমিট আমাকে রাখতে হবে, যে আমি কোন লিমিটে চললে আমি সুস্থ থাকবো, যেটা আমার আগে ক্যাচ করতে হবে, আমি যদি লিমিট ক্রস করি তো আমি অসুস্থতা হতেই পারি, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এখন ঠান্ডার দিন চলতেছে, আপনি এসি ছেড়ে ঘুমাবেন, তো সকালবেলা উঠে দেখবেন পুরো ভারী হয়ে আছেন আপনি, এটা তো একটু বোঝার বিষয়, তো এই জন্য অসুস্থতা যেন আমরা ডেকে না নিই। সাইফুল ভাই কি বলবেন শেষ মুহূর্তে?
আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত,
নিয়ামত
কোরআনে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, শেষ পারা, তিরিশ পারার একটি সুরা, সুরা তাকাসসুরের শেষ আয়াতের মধ্যে আল্লাহ ফরমাচ্ছে, বিসমিল্লাহি রহমানির রহিম, সুম্মা লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আইনিন নাইরিন, অতএব সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই জিজ্ঞাসাবাদের মধ্যে তফসিরের মধ্যে আসছে ঠান্ডা পানি কেন পান করছে, এটা জিজ্ঞেস করা হবে, ঠান্ডার নিচে কেন বসছে এই বিষয়ে জিজ্ঞেস করা হবে, যেহেতু এই জিনিসগুলার ব্যাপারে জিজ্ঞেস করা হবে। একটু আগে বলছিল যে ইমানের পরে সবচেয়ে বড় একটা নিয়ামত হচ্ছে সুস্বাস্থ্য, তো যদি বাতাস এগুলার নিয়ামত জিজ্ঞেস করা হয়, তাহলে এত যে সুস্থ আমাকে রাখছে এত বছর, এটার কি জিজ্ঞেস করা হবে না?
একদম।
তো আমি আমার সুস্থতাকে মাদানী চ্যানেলের কাছে একটা আমি প্রশ্ন দিলাম সবাইকে, আমি এত বছর যে হায়াত পেয়েছি, আমার সুস্থতা আমি কোথায় ব্যয় করেছি, এটা আপনার কাছে প্রশ্ন,
আমি নিজে নিজে নিজেকে জিজ্ঞাসা,
নিজের কাছে প্রশ্ন, আমি আমার সুস্থতাকে আমি কোথায় ব্যয় করেছি, যেহেতু এই ব্যাপারে জিজ্ঞেস করা হবে, এই সুস্থতা তুমি কোথায় ব্যয় করেছো, আল্লাহ পাকের নাফরমানির মধ্যে নাকি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে? যদি নাফরমানির মধ্যে ব্যয় করি তবে অবশ্যই অবশ্যই আযাবের মধ্যে লিপ্ত হতে হবে, কারণ এটা এত বড় নিয়ামত। হ্যাঁ, এত বড় নিয়ামত, এটা নিয়ামত কুবরা, বড় নিয়ামত এটা আমাদের সুস্থতা, কারণ এটা ছাড়া মানুষ ঘর থেকে বের হতে পারবে না, এটা তো সকল কাজের জন্য আমাকে সাপোর্ট দিচ্ছে, মানে আল্লাহ পাকের ইবাদত করার জন্য যে জিনিসটা আমাকে সঙ্গ দেয় এটা হচ্ছে সুস্থতা। যদি এটা সঙ্গ না দেয় আমি করতেই পারবো না, কোথাও মানে হজও করতে পারবো না, উমরাও করতে পারবো না, নামাজও পড়তে পারবো না, তিলাওয়াত করতে পারবো না, যদি সবগুলো বন্ধ করে দেওয়া হয়, তো যেহেতু এটাই আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে সুস্থতা, এটা এটাকে আমি কেন খারাপ কাজে ব্যয় করব?
যদি আমরা এই প্রশ্নের উত্তরে যদি এটাই আনসার আসে আমার পক্ষ থেকে যে আমি আমার এই সুস্থতাকে ইবাদতে কাটাতে পারিনি, নাফরমানির মধ্যে কাটিয়েছি, তবে আমাদের উচিত তওবা করে ইবাদতের মধ্যে লেগে যাওয়া। কেবলা শাইখের তরিকা তামির আহলে সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া বর্তমান জমানায় যেমনিভাবে তিনি ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব, তেমনিভাবে আমাদেরকে সুস্থ থাকার অনেক পন্থাও দেখিয়েছেন। বলে আমির আহলে সুন্নাহ বলেন, গরম থেকে বাঁচার উপায় কি রিসালা দিয়েছেন, ঠান্ডা থেকে বাঁচার উপায় কি রিসালা দিয়েছেন, এরপরে বিভিন্ন বিষয়ের উপরে আমির আহলে সুন্নাহ সুস্বাস্থ্য অর্থাৎ সুস্থ থাকার কারণে, জি, কোন খাবার খেলে কোন পুষ্টি আপনার অর্জন হবে, কোন রোগের শেফা হবে, এগুলো মাকতাবুল মদিনা থেকে কিতাব রিসালা বের হচ্ছে আমির আহলে সুন্নাহর দেওয়া। তো এই জন্য দাওয়াত ইসলামের সঙ্গে থাকা, সুস্বাস্থ্যের শুকরিয়া আদায় করা এবং আল্লাহ তাআলার ইবাদত করতে থাকা, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ তাবারক তাআলা আগামী পর্বগুলোতেও নতুন নতুন বিষয় নিয়ে মোবাইলিকে দাওয়াত ইসলামী আলোচনা করবে। আপনি আপনারা আমরা সবাই ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকার চেষ্টা করি। আসুন আমরা যেখানে আছি দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করি।
সালাম আলাইকা ইয়া রাসূল।
رحمت بلا ہو سلام شمع بج میں ہے دارت بلا ہو سلام غوثِ اعظم امام متقی بننا کا غوثِ اعظم امام متقی بننا کا جل قدرت پہ لاکھوں سلام مصطفیٰ جانِ رحمت پہ لاکھوں سلام شمعِ بج میں ہے دایت پہ لاکھوں سلام ڈال دی طلبوں میں عظمتِ مصطفیٰ سیدی اعلی حضرت پہلا ہو سلام فیض سے جن کے لا ہو نمازی بنے فیض سے جن کے لا ہو امام سجے اس امیر اہل سو نت پہلا کھو سلام مصطفیٰ جانِ رحمت پہلا کھو سلام شمعِ بج میں ہے دایت پہلا کھو سلام
الصلاة والسلام علیکہ یا رسول اللہ الصلاة والسلام علیکہ یا حبیب اللہ سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم و بحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک صلاۃ و سلام علیک یا نبی اللہ و علی آلک و اصحابک یا نور اللہ لا الہ الا اللہ محمد
রহমত পূর্ণ হক প্রভাত আমার তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।